ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ঠিকা আসছে এই খবরে, বাংলাদেশের শেয়ার বাজারে লেনদেন বেড়েছে নাটকীয়ভাবে। দিনের শেষে সূচক 216 পয়েন্ট বেড়েছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন এটা নিঃসন্দেহে ইতিবাচক ঘটনা। বেক্সিমকো ফার্মা ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয়েছে। লেনদেনের এক পর্যায়ে অনেকটা বিক্রেতা শূন্য হয়ে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার ব্রিটিশ সরকার এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেয়। এর একদিন পর অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এ কারণে রোববার ঢাকা শেয়ার বাজারের প্রভাব দেখা যায়। বেক্সিমকো ফার্মা ভারত থেকে এই টিকা আমদানি করছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো এক ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে। টিকা নিয়ে যখন বিশ্বব্যাপী হইচই হচ্ছে, তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল বলেছেন, বাংলাদেশিদের টিকা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ বাংলাদেশের মানুষদের হার্ড ইমিউনিটি বেড়ে গেছে, করোনা গ্রো করার জায়গা পাচ্ছে না। তার মতে এসব কারণে আগামী দিনে সংক্রমণ কমবে। তবে তিনি এটাও বলেছেন, ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন প্রজাতি যদি বাংলাদেশে প্রবেশ করে তখন বিপদের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শীতে করোনার প্রকোপ বাড়বে এমনটাই বলা হয়েছে, এতে করে মানুষজন কিছুটা সতর্ক হয়েছে, ঘর থেকে কম বের হচ্ছে, শীতের কারণে অনেকে নাক মুখ ঢেকে রাখছে, এটা অনেকখানি সাহায্য করেছে সংক্রমণ কমাতে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সিদ্ধান্তে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন আমাদের ডিজিটাল ব্যবস্থা এতটা উন্নত হয়নি, তাছাড়া মানুষজন নিবন্ধনের কারণে আগ্রহী নাও হতে পারে। অনেকে আবার বলছেন নতুন কিছু শুরু হলে কিছু অসুবিধা হতেই পারে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, অনলাইনে নিবন্ধনের জন্য জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অনলাইনে নিবন্ধনের কার্যক্রম মনিটর করবে। ওদিকে গত 24 ঘন্টায় করোনা 27 জনের প্রাণ কেড়ে নিয়েছে, শনাক্ত হয়েছেন 835 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গা মুসলিমদের দ্রুত প্রত্যাবাসনের তাগিদ দিয়ে মিয়ানমারকে 2021 সালের শুরুতেই চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিল দপ্তরের মন্ত্রী মিন সুয়েকে লেখা একটি চিঠিতে তিনি তাকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ তাগিদ দিয়েছেন। করোনা মহামারী ও মিয়ানমারের সাধারণ নির্বাচনের কারণে থমকে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সচল করার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল তার দিন তারিখ এখন ঠিক না হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাপানও সম্পৃক্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তো তাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম, জাপানও বলছে যে হ্যাঁ নিশ্চয়ই আমরা তোমাদের সাহায্য করব। তো সেখানে আমরা আশাবাদী, কারণ জাপান এজ এ লট অফ লেভারেজ অন মাইন্ড, আমরা আশাবাদী যে এই তারা ইনিশিয়েটিভ যেটা শুরু করেছে নেওয়া শুরু করেছে এটাতে কাজ হবে।
সম্প্রতি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে, যাতে নতুন 9টি দেশ প্রস্তাবের পক্ষে অর্থাৎ মিয়ানমারের বিপক্ষে ভোট দেওয়ার উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের বেশ কিছু বন্ধু রাষ্ট্র ওই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ সকল দেশ রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য কাজ করতে আগ্রহী হওয়ায় মিয়ানমারের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়।
আর যে কয়েকটি রাষ্ট্র আমাদের সপক্ষে ভোট দেয় নাই, বিশেষ করে আমাদের মনে করেন ভারত যে আমাদের কিছু প্রতিবেশী, এর মধ্যে কয়েকটা দেশের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা আমাদের বলেছেন যে দেখেন আমরা এই রোহিঙ্গার ফেরতের ব্যাপারে আপনাদের সাথে কাজ করতে চাই, সুতরাং আমরা মায়ানমারকে অসন্তুষ্ট করতে চাই না। তো আমরা যদি নিউট্রাল থাকি, অ্যাবসেন্ট করি, অ্যাবস্টেইন করি, তাহলে আমাদের একটা লেভারেজ থাকে। এটা তারা আমাদের আগে বাগে জানিয়েছে, আমাদের এই জন্য তাদের উপর কোন রকম বিরূপ নাই। ইটস এ স্ট্র্যাটেজি।
ওই প্রস্তাবটির পক্ষে 130টি দেশ ভোট দিয়েছে এবং চীন ও রাশিয়া সহ 9টি দেশ বিপক্ষে ভোট প্রদান করে। অন্যদিকে ভারত ও জাপান সহ 25টি দেশ ভোট দানে বিরত থাকে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ধমনীতে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর পর তিনি ভালোই আছেন বলে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ আজ জানিয়েছেন। হাসপাতালের সিইও ডক্টর রূপলী বসু বলেন, সৌরভ গাঙ্গুলির ধমনীতে 3টি জায়গায় ব্লকেজ দেখা দিয়েছিল, তবে একটিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হলেও এখনও 2টি বাকি রয়েছে। সেগুলো চিকিৎসা কিভাবে করা হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগামীকাল সোমবার বিশেষজ্ঞ ডাক্তারদের বোর্ড বসে তাকে পরীক্ষা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাহলে অস্ত্রোপচারের পর আরও 3-4 সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে, তারপর তিনি আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। কাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার সৌরভের খোঁজ খবর নিয়েছেন। ইতিমধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কে সৌরভের বিষয়ে আরও বেশি চিন্তিত তাই নিয়ে একটা প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছে। সৌরভের অগণিত ফ্যান ও শুভানুধ্যায়ীরা তারই মধ্যে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
অনুমান করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের পরপরই খুব দ্রুতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতিতে পরিবর্তন নিয়ে আসবেন। অভিবাসন বিষয়ক ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অ্যালেন ব্যারস এ বিষয়ে আলোকপাত করছেন। শরণার্থী, আশ্রয় প্রার্থী এবং ডাকা প্রার্থীদের উপর প্রভাব রাখছে বাইডেনের এমন সব পরিকল্পনার প্রতি। ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, আশ্রয় প্রদান ও শরণার্থী ব্যবস্থার উপর বিধিনিষেধ, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, ডাকা প্রথা তুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ, এগুলোই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কিছু দিক যেগুলো নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন বাইডেন সম্ভবত এই সব নীতি পাল্টানোর বিষয়ে নির্বাহী আদেশ দেবেন। ম্যারিল্যান্ড ক্যারি লতে ইমিগ্রেশন ক্লিনিকের অধ্যাপিকা ও পরিচালক মারুন সুইনি বলছেন,
অল অফ দ্য থিংস দ্যাট দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প ডিড ইউনিল্যাটারালি দে ক্যান ডু ইউনিল্যাটারালি অ্যাজ ওয়েল অর দে ক্যান।
প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কাজ একপাক্ষিকভাবে করেছেন সেগুলো তারাও একপাক্ষিকভাবে করতে পারে কিংবা তা বাতিলও করতে পারে। সুতরাং উদাহরণস্বরূপ আমি আশা করতেই পারি যে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বাতিল করা হবে আর শরণার্থীর সংখ্যা বেঁধে দেওয়ার বিষয়ে প্রায় অবিলম্বে, আমার মনে হয় অবিলম্বেই পরিবর্তন সাধন করা হবে, আর সেটা করা প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যেই তো আছে। ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ডেকা বন্ধ করে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার বিরুদ্ধে তাঁর এই 4 বছর ক্ষমতায় থাকার সময় ব্যাপক প্রতিবাদ হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা পরিষ্কার যে অভিবাসীদের এখানে স্বাগত জানানো হবে। ওবামা আমলের অভিবাসন কর্মসূচি অনুযায়ী সেই সব লোককে দেশ থেকে বের করার বিরুদ্ধে এক ধরনের রক্ষা কবচ দেওয়া হয়েছিল যাদের ছোট বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল। ট্রাম্প বলেন এই কর্মসূচি ছিল তাঁর কথায় অবৈধ ক্ষমা প্রদর্শন, তবে তিনি প্রতিশ্রুতি দেন যে কংগ্রেস প্রয়োজনীয় ব্যবস্থা নিলে তিনি ডাকা প্রাপ্তদের সাহায্য করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, এইসব লোকেদের জন্য আমার মনে ভালোবাসা রয়েছে, আশা করি কংগ্রেস তাদের সাহায্য করতে পারবে এবং যথাযথভাবে তা করবে। তবে কংগ্রেস কিছুই করেনি এবং ডাকার নিয়তি আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে। আদালতের একটি সর্বসাম্প্রতিক রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগকে ডাকা কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বহাল করার কথা বলা হয়েছে, কিন্তু ডাকা বিরোধীরা এ নিয়ে আদালতে তাদের লড়াই চালিয়ে যাবার গো ধরেই থাকল। অভিবাসন সংক্রান্ত অন্যান্য নির্দেশিকাকে জটমুক্ত করতে সময় লাগবে। যেমনটি প্রফেসর সুইনি বলছেন। তিনি বলছেন, আশ্রয় প্রদান বিষয়ে ট্রাম্প প্রশাসনের এই জট ছাড়ানো আরো গভীর ও জটিল বিষয়। মেক্সিকোর সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসন বন্ধ করা নিজের এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ট্রাম্প মাইগ্রেন্ট প্রোটেকশন প্রোটোকল বা এমপিপি তৈরি করেন। এমপিপির নিয়ম অনুযায়ী অভিবাসীদের মেক্সিকোর সীমান্ত শহরগুলোতেই থাকতে হবে যতদিন না যুক্তরাষ্ট্রের আদালতে শুনানি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সেটা বাতিল করে আশ্রয় প্রার্থীদের সুরক্ষার নিয়ম আবার চালু করা বেশ কঠিন কাজ। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের নীতি বিশ্লেষক স্যারা পিয়ার্স বলছেন, পিয়ার্স বলেন, আমার মনে হয় এ ব্যাপারে তারা একটু ধীরে সুস্থে এগোবে। তবে প্রশাসনের প্রথম দিকে তারা এমপিপি তে নতুন করে নাম অন্তর্ভুক্ত করাবে না কিংবা মেক্সিকোতে থাকতে বলবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি প্রবক্তা হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লরা রাইস বলছেন, ওই সব পরিবর্তনের প্রয়োজন ছিল। লরা রাইস আরো বলেন, ট্রাম্প প্রশাসন যা করার চেষ্টা করেছিলেন তা হলো মূল লক্ষ্যে ফিরে যেতে, কংগ্রেসের লক্ষ্যের দিকে। কংগ্রেস যখন তার অনেকগুলো কর্মসূচি তুলে ধরল, আমার মনে হয় সেটাই সবকিছু। অনেকগুলো পরিবর্তন সাধনের জন্য প্রশাসন যেসব বিষয়ে আলোকপাত করেছে। আর শরণার্থীদের কর্মসূচি প্রসঙ্গে বলতে হয়, ট্রাম্প প্রশাসনের আমলে শরণার্থী প্রবেশ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সর্বোচ্চ 125,000 শরণার্থী গ্রহণ করবেন। তবে বিশ্লেষকরা বলছেন, সামনে আরো কাজ পড়ে আছে। জর্জ মেসন ইউনিভার্সিটির অভিবাসন গবেষণা ইনস্টিটিউটের মিশেল ওয়াসলি যেমনটি বলছেন, অনেক ক্ষেত্রে যে বিভিন্ন শরণার্থীর পুনর্বাসনের দায়িত্বে থাকে সেই বিভাগের লোকজন ছাঁটাই করা হয়েছে, তারা এখন অন্য কোনো বিষয় নিয়ে কাজ করছেন। অনেকেই সেই চাকরি ছেড়ে চলে গেছেন, কারণ অনেকদিন ধরেই আমরা আর শরণার্থীদের স্বাগত জানাচ্ছি না, সুতরাং এই বিভাগকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে, আগের তুলনায় আরো ভালো করে গড়ে তুলতে হবে। তারপরও বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং আমেরিকানদের জীবনের উপর যে চাপ সৃষ্টি করেছে করোনা ভাইরাস, সেই কারণেই বাইডেনের আসন্ন কর্মসূচির তালিকায় অভিবাসন একেবারে প্রথম দিকে হয়তো থাকবে না।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
সংযুক্ত হয়েছেন দুই আবৃত্তি শিল্পী, দুজনই নিউ ইয়র্ক থেকে, একজন মমো আনসারি এবং আরেকজন ক্লারা রোজারিও, দুজনই অত্যন্ত জনপ্রিয় আবৃত্তি শিল্পী। এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন, পরিকল্পনা করেছেন, আয়োজন করেছেন আমার সহকর্মী সেলিম হোসেন। আপনাদের তিনজনকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা কবিতা নিয়ে কথা বলবো, কবিতা সম্পর্কে আলোচনা করব। আমার অত্যন্ত প্রিয় একজন কবি প্রয়াত ওবায়দুল্লাহ খান, যিনি একসময় বাংলাদেশের কৃষিমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তিনি তার একটি কবিতায়, আমি কিংবদন্তির কথা বলছি, তাতে কবিতা সম্পর্কে বলেছেন যে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি কবিতা হলো অনুভূতি, উপলব্ধি, আবেগ, উচ্চারণ, স্বর প্রক্ষেপণ, ভালো লাগা, ভালো লাগানো, সবকিছু মিলিয়ে। তো ক্লারা, আপনি কবিতা সম্পর্কে কি চিন্তা করেন, কি ভাবেন?
আপনি যেমনটা বলছিলেন যে কবিতায় পুরো জীবনটা উঠে আসে, এটা জীবন বোধের একটি ব্যাপার। যেমন আমি ঘন্টার পর ঘন্টা কথা বলে অথবা দিস্তার পর দিস্তা কাগজে লিখে যে ভাবটা প্রকাশ করতে পারি না, হয়তো দু তিনটে ছচ্ছ কবিতায় সেটা এসে যায়। সেই জন্য আমি বারবার কবিতা পড়ি। যেমন ধরুন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তে রক্ষরেছি নির্মলাম আপনার মুখ। এই কবিতাটা জীবন বোধটা যেভাবে এসছে আর কোনো কিছুতে বোধ হয় সেভাবে আসবে না। অথবা ধরুন, একজন নিষ্পেষিত মানুষকে যখন তাড়ানো হয়, সে তাড়াতে তার দৌড়তে দৌড়তে একবার যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সে ফিরে দাঁড়ায়, তখন কিন্তু সে আর কোনো কিছুকে ভয় পায় না। এই যে একটা বিশাল চিত্র, এটি মাত্র দুটি ছকছে কবিতায় আসতে পারে। তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে, এই তো আবার আমি ফিরে দাঁড়িয়েছি। জীবনের নশ্বর শরীর ছুঁয়ে যে বালক একদিন উত্তাল নদীর জলে ঝাঁপ দিয়েছিল, সাপের ফনায় কচি হাত রেখে বলেছিল মনসাকে মানি না কখনো, তাড়াতে তাড়াতে সাপ তুমি কত দূর নেবে। এই জন্য কবিতায় সবকিছু আসে, আমাদের দ্রোহ, আমাদের ভালোবাসা, আমাদের প্রার্থনা, সবকিছুই কবিতার মধ্যে আমরা পাই।
জি, গ্রাম বাংলার ভাষায় একটা পংক্তি শোনাচ্ছি। মাত্র গামছা ছিল তাই দিলে ফাঁস, মোরেও মেয়ে দায় ঠেকালো কি দে ঢাকিলার।
চমৎকার
চমৎকার চমৎকার। ওমন সারি, কবিতা নিয়ে আপনার কি ভাবনা?
আসলে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে গুণী মানুষগুলোর সাথে সম্পৃক্ত করার জন্যে, আর সবাইকে বিজয়ের মাস ডিসেম্বর, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বড়দিন, নতুন বছর আসছে, একটা 2020 মানে আর চাচ্ছি না, আশা করি 2021 সবার জন্য মঙ্গলময় হবে, সেই প্রার্থনা করি। আমি আসলে ক্লারাদির মতো এত সুন্দর করে বলতে পারবো না যে কবিতা নিয়ে আমার ভাবনা কি, কোনো বিদগ্ধ কথা বলতে পারবো না। কবিতা আমার কাছে ওই যে শস্যদানার মতো প্রিয়, ভাত খাই, মাছ খাই, বাইরে বার্গার খেয়ে পিৎজা খেয়ে ঘরে এসে মন ভরে না, মনে হয় যে কিছু কি যেন খাইনি, তারপর যখন ভাতটা নিয়ে বসি মনে হয় এই তো এবার পেটটা ভরলো। তো কবিতা আমার কাছে সেরকম, যখন খুব আবেগে সেটা আনন্দ, হাসি, বেদনা, কষ্ট, যে কোনো এক, যখন খুব এইসব নিয়ে চিন্তা করি মনে হয় তখন একটা কবিতা নিয়ে বসি, কবিতা পড়ি। আর ওই যে হেলাল হাফিজের কথায় যে কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে, নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে ভালোবাসা এই পথে নয় এই পথে গেছে। তো আমার কাছে কবিতা দিক নির্দেশনা দেয়, এ পথে নয় এই পথে যেতে হবে। কবিতা আমার কাছে এরকমই।
জি, কবিতা জীবনকে আঁকড়ে থাকে, জীবন নাশ হয়, স্মৃতি রয়ে যায়, স্মৃতি মেমোরিজ আর গ্রেটার মেমোরিজ আর স্ট্রঙ্গার মোর পাওয়ারফুল দ্যান লাইফ ইটসেলফ। এবং এই মেমোরি জীবন সবকে ঘিরেই আসছে পৃষ্ঠে রয়েছে কবিতা কাব্য। তো এই প্রসঙ্গে আমি ক্লারা রোজারিওর কাছে যাব, আপনার কাছ থেকে একটা কবিতা, আপনার প্রিয় একটা কবিতা আমাদের দর্শকদেরকে শোনাবেন।
প্রিয় কবিতা বলতে গেলে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমি যে কবিতাই পড়ি বেশিরভাগ কবিতাই আমার ভীষণ ভালো লাগে। তা আমি এই করোনা কালের উপর লেখা দেবব্রত সিং এর একটি কবিতা পড়ি।
নিশ্চয়ই।
বাপুন, বাপুন রে, আমি তোর মা রে বাপুন, আমি তোর মা, একবার চল বাপ, তোর বাবার শেষ কাজটুকুন করবি চল। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, শব্দ বলতে যেটুকু সে হলো আশেপাশের ভদ্রলোকদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করার শব্দ। রাত কিন্তু বেশি না, বড়জোর 10:30 এরকম। তবু হাল ছাড়েনি মহাদেব মিস্ত্রির বউ সতীবালা দাসী। মানুষটার কিন্তু হয়নি কিছুই, করোনা টরোনা কিছুই হয়নি, সত্যি বলতে কি হওয়ার মতো তেমন কিছুই হয়নি তার। একেবারে লিকপিকে চেহারা দুবলা পাতলা মানুষ, তবে ওই চেহারাতে যা জোর ছিল সে বিশাল জোর। বড় কোনো অসুখ বিসুখে কোনো দিন ভোগেনি সে, মাঝে সাঝে রাত বিরেতে একটু একটু বুক ধরফর করতো, এই যা। সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডার লিগে সে এমন হাঁচি কাশি জোটালে সে একবার শুরু হলে চাইতো না থামতে। তাই দেখে পড়শিরা বলে বেড়ালে করোনা হয়েছে করোনা।
সত্যি চমৎকার। এবার আপনার পালা, আপনার কবিতা শুনবো।
আপনাদের অনুমতি পেলে আমি এখানে একটু সাহস দেখাই, আমার নিজের লেখা একটা কবিতা কিনা জানি না, যা খুশি তাই পাঠ করছি। তোমার জন্মে আমার জন্ম, আমি আপাদ মস্তক একজন আবেগী বাঙালি, জীবনানন্দ আমার কথায় ঝড় বৃষ্টির মতো হেসে গড়িয়ে পড়ে বলে, কি চমৎকারী না এই মনুষ্য জীবন। আমি কখনোই আমার হাসি লুকোই না, অশ্রু আড়াল করি না, রেগে গেলে উল্টো গুনি না। আমি এমনই বাঙালি, এমনই আবেগী। জাতীয় সঙ্গীত শুনলে আমার কি যেন হয়, আমি কাঁপতে থাকি। যতবার বাজে মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। ইচ্ছে হয় দেশটাকে জড়িয়ে ধরি, ওর কপালে 100টা চুমু খাই। আমি এমনই আবেগী। ধন্যবাদ।
বাহ, চমৎকার। আমি খোদ কবির কাছ থেকে কবিতা শুনলাম। আমি নিজে কবিতা ভালোবাসি, শুরু করেছিলাম আবু জাফর ওবায়দুল্লাহ খানকে দিয়ে, তাকে দিয়েই শেষ করতে চাই। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব? সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এবং সেই সময় শব্দ সৈনিক হিসেবে সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ রায়, অত্যন্ত সুপরিচিত কণ্ঠশিল্পী। তিনি নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। রথীন্দা, কেমন আছেন?
ভালো।
আমরা শুরুতেই আপনার কাছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই দর্শক শ্রোতাদের জন্য। আপনি যদি আমাদেরকে একটা গান দিয়ে এই সাক্ষাৎকারে শুরু করেন।
ধন্যবাদ। আমি শুরুতেই স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, সেই সাথে তার যোগ্যতম সহচর যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দান করেছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এনাদেরকে স্মরণ করছি। সেই সাথে অগণিত মুক্তিযোদ্ধা যারা তাদের জীবন দান করেছেন এই মাতৃভূমিকে মুক্ত করবার জন্য, এবং যারা এখনো বেঁচে আছেন, প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সংগ্রামী সালাম, প্রণাম, নমস্কার, অভিনন্দন। আমি মুক্তিযুদ্ধের সময়ে এই গানটি বহুল প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, কিন্তু এই গানটি অরিজিনালি 60-এর দশকের লেখা এবং আমার সুর করা। এটির গীতিকার আলী মহসিন রেজা। আমি ওই গানটি এখন করছি। চাষাদের মুটেদের মজুরে, চাষাদের মুটেদের মজুরে, গরিবের নিঃস্বের ফকিরে, আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। কামারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে।
চমৎকার। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য দেশ। আজকে বাংলাদেশের বয়স প্রায় 50 হতে চলেছে। আপনি বাংলাদেশকে কিভাবে দেখেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশ সবার দেশ হয়ে উঠেছে?
এটা একটি দারুণ একটা প্রশ্ন। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, শব্দ সৈনিক হিসাবে, যে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে যে কাজটি আমরা করেছিলাম সে সময়ে 1971-এ, সেইটার মানে ধারাবাহিকতা আমি খুঁজে পাই না এখন। কারণ কি, আমরা ওই সময় দেখো যে ছোট্ট করেই যদি আমি বলি যে এই যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে সমস্ত গান আমরা করেছি সেই সমস্ত গান ধরো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তারপরে আমার ঈদের সঙ্গে, তারপরে আব্দুল জব্বারের সালাম সালাম হাজার সালাম, আপেল মাহমুদের মোড়া একটি ফুলকে বাজাবো বলে যুদ্ধ করি। এখন যে ওই যে ওই সময়কার আমাদের যে গান তার যে একটা কি বলে দর্শক শ্রোতাকে উদ্বেলিত করা, বা ওই সময় মুক্তিযোদ্ধা শুধু নয় সারা দেশব্যাপী যারা অবরুদ্ধ ছিল তাদেরকে আমরা মেসেজ দিয়েছি গানের মাধ্যমে, এবং সেটা এখনো মানুষ শুনলে বলে যে গায়ে কাটা দেয়। কেন কাটা দেয়? যিনি লিখেছেন তারও ওই একই চিন্তা ছিল, যে সুর করেছেন তারও একই চিন্তা, আমার একই চিন্তা, সেই চিন্তার থেকে কিন্তু আমরা দূরে সরে এসেছি বলে আমার মনে হয়। না হলে এই 50 বছরে তো আরো 50টা গান কেন, আপনি আমাকে 10টা গান দেখান না এরকম। ওই যে সবাই কৃষক শ্রমিক সবাই তো এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু আজকে সেই প্রতিনিধিত্ব কোথায় আমরা তো পাই না, খুঁজে পাই।
আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও দর্শকদের আমার সংগ্রামী অভিনন্দন, আবারও শেষ পর্যায়ে এসে আমি আবারও আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি এইভাবেই কণ্ঠদান করতে পারি।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। অবৈধ মাদুরো সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি ভেনেজুয়েলাকে দেশের ইতিহাসে নিকৃষ্টতম মানবিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পতিত করেছে। যুক্তরাষ্ট্র সরকার নিজের দেশে ও দেশের বাইরে ভেনেজুয়েলার জনগণকে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে, তবে মানবিক সহায়তা প্রদান স্বল্পকালীন এক সমাধান মাত্র। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য প্রয়োজন এখন নতুন নতুন চিন্তাধারার এবং উদ্ভাবনের। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID ও ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক IDB বেটার টুগেদার বা জুনতস এস মেজর চ্যালেঞ্জ উদ্যোগ হাতে নিয়েছে। USAID-এর গ্লোবাল উন্নয়ন ল্যাবের প্রাক্তন নির্বাহী পরিচালক হ্যারি বেডার বলেন, দি বেটার টুগেদার চ্যালেঞ্জ এমনি এক উন্মুক্ত উদ্ভাবনী কর্মসূচি যেখানে পৃথিবীর যে কেউ যে কোনো সময় বা যে কোনো বিষয়ে ভেনেজুয়েলার জনগণের কল্যাণে দেশে বা বাইরে তাদের চিন্তাধারা সম্পর্কিত প্রকল্প জমা দিতে পারবেন। ল্যাবে পাঠানো চিন্তাধারা তখন উদ্ভাবন, প্রযুক্তি এবং গবেষণার হাবে রূপান্তরিত হয়ে গণতন্ত্র গবেষণা এবং উদ্ভাবনী ব্যুরোর একটি অংশতে রূপ নেবে। তিনি বলেন তার কথায়, জনগণ এখানে মানসিক যন্ত্রণা, দুঃসময় এবং বঞ্চনা স্বীকার করেছেন, তারপরে প্রশাসনের দমন থেকে সাময়িকভাবে মুক্ত হয়ে দেশের বাইরে জীবন গড়ার প্রয়াস নিয়েছেন। এসব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তারা যেভাবে তুলে ধরতে পারবেন, কোনো উন্নয়নমুখী এজেন্সির তা তুলে ধরার বা অনুধাবন করার সামর্থ্য পর্যন্ত নেই, কারণ সংস্থা হিসেবে আমরা তা তুলে ধরছি না। এটা ভেনেজুয়েলার জনগণের জীবন্ত অভিজ্ঞতার প্রতিফলন। তিনি বলেন, তাদের অনুদান প্রাপ্তির পুরস্কার বড় বা ছোট হতে পারে, তবে সেটাই আনন্দের কথা। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি লক্ষ্য করেছি, আত্মীয় স্বজনদের খুঁজে পেতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছি, অন্য দেশে আশ্রয় নেওয়া জনগণের নিরাপত্তা ও পরিবারের সহায়তায় যে যে দেশে আছেন সে দেশের নিয়মকানুন ও বাধানিষেধের সঙ্গে সঙ্গতি রেখে চাকরি খোঁজার সহায়তায় আমরা ফোরাম চালু করেছি। দি বেটার টুগেদার উদ্যোগের অংশ হিসেবে USAID দেশে ও ভেনেজুয়েলার বাইরে ভেনেজুয়েলার জনগণ এবং সমগ্র অঞ্চল জুড়ে ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং অন্যান্য আমেরিকান গ্রুপের জনগণের সহায়তায় কাজ করে যাচ্ছে। USAID-এর ভারপ্রাপ্ত উপপ্রশাসক জন বার্সা অক্টোবরের শেষে USAID-এর সাম্প্রতিক অনুদান প্রাপকদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এবছর বেটার টুগেদার চ্যালেঞ্জের অধীনে আমি ভেনেজুয়েলা, চিলে এবং কলম্বিয়ায় USAID-এর তিনটি প্রকল্প বাবদ $10 লক্ষ অর্থায়নের ঘোষণা দিতে পেরে আনন্দিত বোধ করছি। তিনি বলেন তার কথায়, নতুন এই অর্থায়ন হাজার হাজার জনগণের কল্যাণে আসবে। USAID ও IDB-এর সর্বমোট প্রকল্পের সংখ্যা 19-এ উন্নীত করবে এবং বহু নতুন অর্থায়ন আমরা আশা করছি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Hello, and welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower. And we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you on today's program. First, Alice Bryant brings us the education report. Then Brian Lin brings us a science story from Japan. I will return with this week's words and their stories. We will finish our 30 minutes together with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, here is the education report.
Student reporters have been on the front lines of COVID-19 news coverage at their universities. This year, many of them broke stories about the spread of the new coronavirus on school grounds. They also brought attention to how university leaders dealt with the pandemic. Many students working for college newspapers have had to work in virtual newsrooms, and they have struggled to build relationships with their virtual teams. Student newspapers provide an inside look at how students are dealing with the pandemic. Eli Hoff is managing editor for the University of Missouri's The Maneater newspaper. In the fall, he explained that student papers are more likely to have a connection to students than school officials or town newspapers do. We know of student hospitalizations that the university doesn't because they have to be self-reported to the university, he said. And, Hoff noted, student reporters feel more responsible to report that kind of information just because we have access to it. Matt Cohen is a former sports reporter for the Indiana Daily Student at Indiana University in Bloomington. He began reporting about other subjects when most college sports were canceled. Being stuck on Zoom is hard, said Cohen, about using online video communications. It has been difficult trying to really be in depth in your reporting when you can't be there. News reporting was not meant to be done virtually, he added. Collegiate reporters have also been the watchers of their university's reaction to the coronavirus crisis. Maxwell Mailbin is editor-in-chief for The Reporter at Minnesota State University at Mankato. His paper found that 60% of students do not know how to report their own coronavirus cases to the school. So our numbers look really good, but are they reflecting what actually is? We're asking those kinds of questions, Melbin said. His newspaper also wrote an opinion piece in 2020 about what we want to see from the university and what students should expect from it. At the University of Missouri system, President Moon Choi blocked students on Twitter at the beginning of the autumn term. He was reacting to criticism following his handling of the virus on school grounds. The blocking is of concern because the president's Twitter account is used to send public information, and in a pandemic, that's extra important, said Hoff. Schools filed what is called a sunshine request to gain access. By morning, Choi had unblocked everyone. Hoff said it was great to see, and they were proud that they were able to legally prove it was a public account. His newspaper has also done some opinion pieces that strongly criticized university decision makers. At the start of the fall term, for example, the newspaper called for the resignation of a top university official. Megan Middlehammer is news editor for The Red and Black, an independent student newspaper serving the University of Georgia, or UGA. She said accountability was the most important issue to the publication during the fall term. Before the start of the semester, a UGA housing employee died of COVID-19. But Middlehammer said the university refused to give the name of the person or admit that COVID-19 was the cause of death. So the newspaper found out through the local coroner. And a lot of students, professors, and employees were clearly unhappy about that, explained Middlehammer. UGA said the school's policy prevented it from commenting on the death of an employee, she said. Middlehammer said the Red and Black also reported on the dependability of UGA's COVID-19 self-check tool, DogCheck. Professors, employees, and students are required to report a positive COVID-19 test through DogCheck. But some people do not, she said. I'm Alice Bryant.
Next, let's hear from Brian Lin.
Japanese officials say they are pleased with the quality of asteroid material collected by a spacecraft and returned to Earth. Last week, officials from the Japan Aerospace Exploration Agency, JAXA, described the samples, which were collected from the Ryugu asteroid in July 2019. Ryugu sits more than 300 million kilometers from Earth. Japan's unpiloted Hayabusa 2 spacecraft removed the material after blasting a hole into the asteroid. The space agency said the July 2019 mission aimed to collect samples from below the surface of Ryugu. During an earlier operation in February 2019, Hayabusa 2 collected material from a different part of the asteroid. The second collection effort resulted in sample pieces as big as 1 centimeter, JAXA officials said. The black material looked similar to charcoal and was very hard, they added. It did not break apart when picked up or poured into another container. Earlier this month, space officials described the samples Hayabusa 2 removed on its first mission as smaller, sandy pieces. They were collected from the surface of Ryugu. Hayabusa 2 was launched in December 2014 and arrived near Ryugu in June 2018. The Japanese space mission aims to use the samples to learn more about how our solar system formed. JAXA is continuing its examinations of the asteroid samples ahead of fuller studies next year. Asteroids orbit the Sun but are much smaller than planets. They are among the oldest objects in the solar system and may help scientists better understand how Earth developed over time. The asteroid samples can give researchers a rare chance to study these mysterious rocky objects. Hayabusa 2 is now on another mission to a smaller asteroid called 1998 KY26. JAXA expects the aircraft to take 11 years to reach that asteroid. Hayabusa 2's new mission aims to study possible ways to prevent large meteorites from hitting Earth. I'm Brian Lin.
And now, words and their stories from VOA Learning English. To say 2020 was difficult is probably the understatement of the year. The coronavirus pandemic turned 2020 into a really tough year. It affected our lives in many ways and made other serious issues even more difficult to address. There was also social and political unrest in the United States and other places around the world. All of this added up to one big stressful year called 2020. In fact, if 2020 were a song, it probably would be filled with low, depressing notes. In English, low notes are unpleasant things that happen during an event, any event. So if something ends on a low note, it ends in an unpleasant way. For example, once I took a fun vacation, but it ended on a low note. On the last day, all my money was stolen. Then my flight home was delayed, so I had to sleep in an airport for 2 days. Thankfully, life, music, and English also have high notes. In English, a high note is something pleasant or enjoyable. So, to end something on a high note is to end it with something pleasant. It can also mean to end something at the best possible point. For example, at the point when something is most successful. Anything can be a high note if you choose it to be. For example, 2020 was a disaster, but for me it ended on a high note. One cold night in late December, I saw an owl in a tree near my house. I love owls, but had never seen one so close before. That was a high note for me. Here is another example. Once I attended a wedding in Siena, Italy. The event was beautiful, the food delicious. After the wedding, I traveled to Rome to visit a friend's mother. She was an older woman with many great stories, and she was a great cook. That trip had many high notes, but it ended on the highest note. Hopefully, all of us were able to end 2020 on a high note. How do we use high and low note? Well, we can end something on a high note. We can also finish something on a high note. And you can go out on a high note or leave on a high note. Keep in mind, all these examples also work for low note. But let's keep our attention on the positive. Practice using these expressions. What was a high note from your 2020? And that's the end of this Words and Their Stories. For this program, let's go out on a high note. Until next time, I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In September of 1901, President William McKinley was assassinated. His vice president, Theodore Roosevelt, was sworn in to replace him. Roosevelt was 42 years old, the youngest man ever to hold the office of President of the United States. Maurice Joyce and Shep O'Neill tell the story of President Theodore Roosevelt and his administration.
Theodore Roosevelt became president at the beginning of the 20th century. It was a time of rapid changes in American society. The changes were a result of technology. Great progress had been made, for example, in transportation. Almost every American city had a street railroad or trolley. These systems were powered by electricity. Thousands of Americans owned automobiles, and Henry Ford was planning a low-cost version which even more people could buy. Great progress had been made in communications. There were telephones in almost every business office in the cities and in many homes. And Italian inventor Guglielmo Marconi had sent the first wireless message across the Atlantic Ocean.
It was clear that the United States had made great progress in technology, yet many believed it had made little progress in social issues. These people felt America's natural resources were being misused. They felt America's farmers were poorer than they should be. They felt America's industries were unfair to workers. Since the late 1800s, a spirit of reform had been growing in the United States. It started among farmers and led to the creation of a new political party, the populists. Then organized labor joined the movement. Then middle-class Americans. Not everyone agreed on ways to solve society's problems, but they were united in the belief that social progress had to be made. The future of American democracy, they said, depended on the success of the progressive movement. The man who came to represent the spirit of reform most of all was the new president, Theodore Roosevelt.
Roosevelt was born to a wealthy family in New York City in 1858. He was a weak child with poor eyesight. He spent much of his time reading. When Theodore was 13 years old, he got into an argument with two other boys. He tried to fight them, but he was not strong enough. That incident was a turning point in Roosevelt's life. He decided to overcome his physical weaknesses through exercise and hard work. He lifted weights, ran long distances, and learned how to be a boxer. He continued these activities while he attended Harvard University. After college, Roosevelt married Alice Lee and returned to New York. He became active in the Republican Party. When he was just 23 years old, he was elected to the state legislature. Roosevelt quickly became known as a reform politician. He denounced all forms of dishonesty in government.
Roosevelt's first political career did not last long. He withdrew after 4 years, following the deaths of his wife and mother. His sadness was so great that he could not continue. Roosevelt moved to a ranch in the Dakota Territory of the American West. He began to raise beef cattle. At first, the local cowboys laughed at him. They called him Four Eyes because he wore eyeglasses. They stopped laughing when they found he could do the hard work of a cowboy as well as any of them.
Roosevelt spent 2 years in the West. Then he returned to New York and a life in politics. He became the Republican candidate for mayor of New York City, but lost the election. Then he campaigned for Republican Benjamin Harrison in the presidential election of 1888. Harrison won, and he named Roosevelt head of the Federal Civil Service Commission. Roosevelt fought hard to keep politics out of the civil service. Democrat Grover Cleveland was elected president 4 years later. He approved of Roosevelt's civil service reforms. He asked him to remain in the job. Roosevelt did so for another 2 years. Then he became commissioner of police in New York City. Once again, he pushed for reforms. He removed policemen found guilty of receiving illegal payments.
In 1897, President William McKinley named Theodore Roosevelt Assistant Secretary of the Navy. The United States went to war against Spain a year later. Roosevelt wanted an active part in the war, so he resigned and joined the army. he organized a force of horse soldiers known as the Rough Riders. They were honored for bravery in the Battle of San Juan Hill in Cuba. Roosevelt was now a war hero. Republican Party leaders in New York thought he would be the perfect candidate for governor. Teddy, as the public called him, won a close election. He soon made clear he would not take orders from party leaders. The new governor proposed controls on businesses. His main targets were companies that supplied the public with water, electricity, and natural gas. He demanded changes in the food and drug industries, and he shortened the workday for women and children.
The public praised Roosevelt's reform efforts. Local party leaders did not. As one said, "I do not want him raising hell in my state any longer." Local leaders decided the best way to get him out of New York politics was to support him for Vice President of the United States. The office gave a man very little voice or power in politics. Roosevelt did not want the job for that reason. By then, he wanted just one thing, to be President of the United States. He was sure being Vice President would ruin his chances. But he accepted the nomination at the National Convention. He would run on the ticket with William McKinley. "Sadly," he said, "I do not expect to go any further in politics." Several months after he was sworn in as vice president, he was sworn in as president. William McKinley was dead. Theodore Roosevelt became president as the result of an assassin's bullet.
Roosevelt promised party leaders that he would continue McKinley's policies. He said he would move slowly in making any changes. In his first message to Congress, President Roosevelt offered a few new proposals. He asked for a Department of Commerce and Labor to deal with industrial problems. He called for a stronger navy and for limits on immigration. And he proposed building a canal in Central America to link the Atlantic and Pacific Oceans.
Businessmen who feared the worst when Roosevelt became president began to breathe easier. It seemed he was not going to push for reforms after all. But Roosevelt was only following an old hunting rule of African tribesmen. "Speak softly," the rule said, "and carry a big stick." Roosevelt spoke softly during his first months as president. He would use the big stick later. When the blow came, it was against big business. A group of wealthy railroad owners had agreed to join their railroads into one. They formed a company to control it. The new company would have complete control of railroad transportation in the American West. There would be no competition.
President Roosevelt believed the company violated the Sherman antitrust law. The law said it was illegal for businesses to interfere with trade among the states. The law also said it was illegal for any person or group to get control of a whole industry. Since the antitrust law had been passed in 1890, few companies had been found guilty of violating it. So many people were shocked when Roosevelt announced he was taking action under the law against the railroad trust. He said there could be no compromise in how the law was enforced.
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.